বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি إن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই হে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 11 অক্টোবর, 26 আশ্বিন এবং ফার্সি 19 মেহের। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10:23, ভারত সময় রাত 9:53 এবং তেহরান সময় রাত 7:53। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের জন্য শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান এখন মোবাইলেও শোনা যায়। যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে তারা আমাদের সান্ধ্য অধিবেশন ওয়েবসাইট থেকে শুনতে পাবেন। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদ 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। প্রথমেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে ইরাকে পার্লামেন্ট নির্বাচন সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন। এরপর বাংলাদেশে পেঁয়াজের বাজার সহনীয় পর্যায়ে রাখতে সরকারের প্রচেষ্টা সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। সীমান্তের কাছে ইহুদিবাদী ইসরায়েলের উপস্থিতি মেনে নেওয়া হবে না, ইরানের সুস্পষ্ট ঘোষণা। ফিলিস্তিনি শহীদদের কবরস্থান গুঁড়িয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মানসিক রোগে আক্রান্ত বলেছেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের। ভারতের হিন্দু মন্দিরের অর্থ সংখ্যালঘু ও বিধর্মীদের কাছে চলে যাচ্ছে বলে বিজেপি নেত্রী সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের অভিযোগ। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনে রয়েছে আমি আশরাফুর রহমান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদে বলেছেন, ইরানের সীমান্তের কাছে ইসরায়েলের কোনো ধরনের উপস্থিতি সহ্য করা হবে না। তিনি আজ তেহরানে এক সংবাদ সম্মেলনে আরও বলেন, ইসরায়েলের উপস্থিতি মানে অনিরাপত্তা, অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদ। কাস্পিয়ান সাগরে আজারবাইজানের মহড়া প্রসঙ্গে তিনি বলেন, কিছু ঘটনা আঞ্চলিক পরিস্থিতিকে সংবেদনশীল করে তুলেছে। আঞ্চলিক পরিস্থিতিকে অনুধাবন এবং কাস্পিয়ান সাগর সংক্রান্ত নীতিমালা মেনে চলাটা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সৌদি আরবের সঙ্গে ইরানের আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, আলোচনায় দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক বিষয় গুরুত্ব পাচ্ছে, আলোচনা বিষয়বস্তু আপাতত সবার কাছে প্রকাশ করা হবে না। ভিয়েনায় পরমাণু সমঝোতা সংক্রান্ত আলোচনায় ইরান ফিরে যাবে বলেও তিনি জানান। কাতিবজাদে বলেন, ভিয়েনায় নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে না। এর আগে ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীও জানিয়েছিলেন, ভিয়েনা আলোচনা আবারও শুরু হবে, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে কেবল ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করবে। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাকিরি আফগানিস্তানের কুন্দুজ শহরে ভয়াবহ বোমা হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এর মাধ্যমে বলদর্পী শক্তিগুলোর তৈরি করা তাকফিরি সন্ত্রাসীদের বিপদ পরিষ্কার হয়েছে। আজ এক বিবৃতিতে জেনারেল বাকিরি একথা বলেছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিনীদের অপমানজনক পিছু হটার পর প্রতিরোধ অক্ষকে এখন লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। গত শুক্রবার জুমার নামাজের সময় কুন্দুজ শহরের খানাবাদ এলাকার একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলায় অন্তত 150 জন নিহত হয়েছেন। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়ে সেই হামলার দায়িত্ব স্বীকার করেছে। নিহতরা সবাই আফগানিস্তানের হাজারা শিয়া সম্প্রদায়ের লোকজন। আফগানিস্তানের হাজারা শিয়া মুসলমান হচ্ছে তৃতীয় বৃহত্তম নৃগোষ্ঠী। ওই হামলার ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক এবং উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে জেনারেল বাকির বলেছেন, এই ঘটনা মুসলিম বিশ্বে বিশেষ করে প্রতিবেশী আফগানিস্তানের নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে। মুসলিম বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ আল আকসার পাশে ইসুফিয়া কবরস্থান গুঁড়িয়ে দিয়েছে দখলদের ইসরায়েলের বাহিনী। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে শহীদ ফিলিস্তিনিদের কবর দেওয়া হয়েছিল সেখানে। ইসরায়েল পরিচালিত জেরুজালেম পৌর কর্তৃপক্ষ পবিত্র আল আকসা মসজিদের পাশে ওই মুসলিম কবর স্থানটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। এ সময় ফিলিস্তিনিরা প্রতিবাদ জানালে দখলদার সেনারা গুলি ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির একজন সদস্য রয়েছেন। হত্যাযজ্ঞের সময় কবরস্থান থেকে মানুষের হাড় বের হতে দেখা যায়। এই দৃশ্য দেখে ফিলিস্তিনিরা আরও উত্তেজিত হয়ে পড়েন। ফিলিস্তিনিরা কবরস্থান থেকে হাড় কুড়িয়ে সমাহিত করেছেন বলেও জানা গেছে। ইসরায়েলের বিরুদ্ধে 1948 এবং 67 সালের যুদ্ধে যেসব ফিলিস্তিনি শহীদ হয়েছিলেন, পবিত্র আল আকসা মসজিদের পাশে আলি সুফিয়া নামক বহু পুরনো ওই মুসলিম কবরস্থানটিতে তাদের দাফন করা হয়েছিল। ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষ ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে পরিষ্কার করে বলেছে, দখলদারিত্ব হচ্ছে সন্ত্রাসবাদের মূল উৎস। ফিলিস্তিনি রাষ্ট্রকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়ে নাফতালি বেনেট বক্তব্য দেওয়ার পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদাইনে একথা বলেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, পূর্ব বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে গঠিত ফিলিস্তিন রাষ্ট্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং 2012 সালের 29 নভেম্বর থেকে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য হয়েছে ফিলিস্তিন। ফলে ফিলিস্তিনিদের অধিকার সম্পর্কে অথবা তাদের মূল্যায়ন করার ক্ষেত্রে ইহুদিবাদী ইসরায়েলের কর্মকর্তাদের মন্তব্য করার প্রয়োজন নেই। আবু রুদাইনে সুস্পষ্টভাবে বলেছেন, আমাদের ভূমি এবং আমাদের স্থাপনা থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর দখলদারিত্বের অবসানের মধ্য দিয়ে কেবল সত্যিকারের শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। নির্বাচন কমিশন কতিপয় জটিল অসুখে আক্রান্ত তাকে বাঁচাতে মেডিকেল বোর্ড গঠন করতে হবে। নির্বাচন কমিশনের মাহবুব তালুকদারের এমন বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কমিশনার মাহবুব তালুকদার দলের হয়ে যেভাবে রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন তাতে মনে হয় ইসি নয়, তিনি নিজেই জটিল এবং মানসিক রোগে আক্রান্ত। বর্তমান ইসির মূল সমস্যা তিনি নিজেই। আজ রাজধানীর মোহাম্মদপুর থানার 19 নং ওয়ার্ডের 5টি ইউনিটের সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপিতে এখন বিচ্ছেদের সানাই বাজছে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, একের পর এক নেতারা বিএনপি ছাড়ছে, তাদের 20 দলীয় জোটেও দেখা দিয়েছে ভাঙনের সুর, কাজেই বিএনপি নিজেরাই বিভক্ত হয়ে গেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে মশাবাহিত ডেঙ্গু রোগে আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুবরণ করেছে 78 জন। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় আরও 2 জন মৃত্যুবরণ করেছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 78 জন। এর মধ্যে অক্টোবরে মারা গেছেন 9 জন, সেপ্টেম্বরে 23 জন, আগস্টে 34 জন এবং জুলাইয়ে 12 জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সরকারি হিসেবে চলতি বছরে এ পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা 20,336 জন, আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন 19,323 জন। এদিকে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে নতুন করে আরও 207 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ঢাকার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন 162 জন। ঢাকার বাইরেও ডেঙ্গু বাড়ছে। গত 24 ঘন্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা 45 জন। এদিকে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 935 জন। এর মধ্যে ঢাকায় 46টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন 758 জন, আর অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন 177 জন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ঢাকার টেলিফোন বার্তা শুনলেন। ভারতের ভোপালের বিজেপির সংসদ সদস্য সাধ্বী প্রজ্ঞা ঠাকুর বলেছেন, হিন্দু মন্দিরের অর্থ সংখ্যালঘু এবং বিধর্মীদের কাছে চলে যাচ্ছে। তাঁর এ ধরনের মন্তব্যে বিতর্ক সৃষ্টি হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এ সম্পর্কে কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো রিপোর্ট।
ভারতের মধ্যপ্রদেশের ভোপালের বিজেপি এমপি সাধ্বী প্রজ্ঞা ঠাকুর বলেছেন, হিন্দু মন্দিরের অর্থ সংখ্যালঘু এবং বিধর্মীদের কাছে যাচ্ছে। আমরা একটি প্রচারণা চালাবো যাতে হিন্দু মন্দিরের উপরে সরকারের নিয়ন্ত্রণ শেষ হয়। তার এ ধরনের মন্তব্যে বিতর্ক সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আজ সোমবার হিন্দি গণমাধ্যম জনসত্তা ওই তথ্য জানিয়েছে। সাধ্বী প্রজ্ঞা ঠাকুর বলেন, তিনি মন্দির এবং মঠকে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত করার জন্য বিক্ষোভ প্রদর্শন করবেন। তিনি প্রয়াগরাজে আয়োজিত কুম্ভমেলার সময় গঠিত ভারত ভক্তি আখড়া মন্দিরগুলোর প্রতি এই বিক্ষোভের সহযোগিতা করার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, আমাদের স্থানগুলি সরকারের নিয়ন্ত্রণে, তাদের সংরক্ষণে রয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের চেয়ারম্যান হন। হিন্দুদের মন্দির থেকে সংগ্রহ করা অর্থ, বড় মন্দিরের সম্পদ সংখ্যালঘুদের কাছে যায়, বিধর্মীদের কাছে যায়। তিনি বলেন, ভারত ভক্তি আখড়া এর বিরোধিতা করে, এজন্য লড়াই করবে, আন্দোলন করবে এবং সরকারের কাছে আবেদন করবে যে আমাদের সমস্ত মন্দির সরকারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা হোক। যারা হিন্দু ধর্ম অনুসরণ করে তারা নিজেরাই নিজেদের মন্দির রক্ষা করতে পারে এবং তার উন্নয়নও করে নেবে। মন্দিরগুলোতে অনুদানের আকারে প্রাপ্ত অর্থ শুধুমাত্র হিন্দুদের উন্নয়নে ব্যবহার করা উচিত। এটি ভারত ভক্তি আখড়ার উদ্দেশ্য এবং এটি পূরণ করবে বলেও ভোপালের বিজেপি নেত্রী সাধ্বী প্রজ্ঞা ঠাকুর এমপি মন্তব্য করেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আমেরিকার শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা পাকিস্তানকে সুস্পষ্ট বার্তা দিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক কমিয়ে দিয়েছে। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান পাকিস্তান সফরের সময় ওই বার্তা দিয়েছেন। প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান এ খবর দিয়েছে। প্রতিবেশী আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যায়। বিষয়টিকে আমেরিকা ভালো চোখে দেখছে না। অন্যদিকে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে পাকিস্তান স্পষ্ট অবস্থান নিয়েছেন। দ্য গার্ডিয়ান বলেছে, ইসলামাবাদ সফরের সময় ওয়েন্ডি শেরম্যান আমেরিকা ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ককে খোলামেলাভাবে তুলে ধরেছেন। তিনি পাকিস্তান সফরকে খুবই সুনির্দিষ্ট এবং সীমাবদ্ধ উদ্দেশ্যপূর্ণ বলে মন্তব্য করেছেন। তিনি ওয়েন্ডি শেরম্যান বলেন, আমরা পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তৈরির বিষয়টি আর দেখছি না এবং ভারত পাকিস্তান দ্বন্দ্বের সেই দিনগুলোতে আমরা ফিরে যেতে আগ্রহী নই। ইসলামাবাদ সফরের সময় পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও বৈঠক করতে চাননি মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী। চীন সরকার তাইওয়ানের সেনাবাহিনীকে গোপনে সামরিক প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে। তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করা নিয়ে যখন ওই দ্বীপের সঙ্গে বেইজিংয়ের তীব্র টানাপোড়েন চলছে, তখন চীন সরকার এই হুঁশিয়ারি উচ্চারণ করল। সম্প্রতি গণমাধ্যমের খবর বেরিয়েছে যে মার্কিন সরকার গোপনে তাইওয়ানের সেনাবাহিনীকে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এ সম্পর্কে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে বলেছেন, ওয়াশিংটন যেন তাইওয়ানের সঙ্গে সামরিক সম্পর্ক ছিন্ন করে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে আজকের বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। গতকাল থেকে ইরাকে পঞ্চম পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়ে আজ শেষ হয়েছে। এবারের পার্লামেন্ট নির্বাচনে তিনটি বিষয় অর্থাৎ নিরাপত্তা বিধান, ভোট কারচুপি রোধ এবং সবার অংশগ্রহণের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
গতকাল থেকে ইরাকে পঞ্চম পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে এবং আজ এই ভোটগ্রহণ শেষ হবে। এই নির্বাচনে প্রায় 2.5 কোটি ভোটার অংশ নিচ্ছে। ইরাকে এবারের পার্লামেন্ট নির্বাচনে তিনটি বিষয় অর্থাৎ নিরাপত্তা বিধান, ভোট কারচুপি রোধ ও সবার অংশগ্রহণের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বিগত বছরগুলোর তুলনায় ইরাকে এবার নিরাপত্তা পরিস্থিতি অনেক ভালো হয়েছে। নিরাপত্তার বিষয়টি ছিল নির্বাচনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে সিরিয়ার সীমান্ত এলাকায় উগ্র দায়েশ বা আইএস সন্ত্রাসীদের উপস্থিতি নিরাপত্তাহীনতার আশঙ্কাকে অনেক বাড়িয়ে দিয়েছিল। এ কারণে নিরাপত্তা বাহিনীর 2.5 লাখ সদস্যকে বিভিন্ন ভোট কেন্দ্রে মোতায়েন করা হয়েছে। ইরাকের শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ থেকে বোঝা যায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে, যা কিনা পার্লামেন্ট নির্বাচনে দেশটির সরকারের জন্য বিরাট সাফল্য। আরেকটি বিষয় হচ্ছে এবারের সংসদ নির্বাচনে ভোট কারচুপি বিষয়ে ব্যাপক আশঙ্কা বিরাজ করছিল। বেশ কয়েকটি দল ও সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে কারচুপির ব্যাপারে উদ্বিগ্ন ছিলেন। ইরাকি পার্লামেন্টের প্রতিনিধি নাদির শাকের এ ব্যাপারে বলেছেন, নির্বাচনে কারচুপির আশঙ্কা রয়েছে। আরেকটি উদ্বেগের বিষয় হচ্ছে নির্বাচনে অর্থের ব্যাপক প্রভাব, কারণ ভোটারদেরকে অর্থের বিনিময়ে নির্দিষ্ট কিছু বিশেষ প্রার্থীকে ভোট দিতে উৎসাহিত করা হয়েছে। এমনকি কোনো কোনো প্রার্থী অনেক আগে থেকেই কারচুপির মাধ্যমে নির্বাচনে জেতার জন্য কাজ শুরু করেছে। ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি কিছুদিন আগে এক বিবৃতিতে বলেছেন, কিছু সংখ্যক রাজনীতিবিদ এবং বর্তমান ও সাবেক কিছু পার্লামেন্ট সদস্যদের প্রতি সমর্থন দিয়ে অর্থ লগ্নিকারী একটি কুচক্রি মহল স্বাধীন নির্বাচন কমিশনের উপর যে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল সেটাকে ব্যর্থ করে দেওয়া হয়েছে। নির্বাচনে আরেকটি যে বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে সেটা হচ্ছে ভোটারদের ব্যাপক উপস্থিতি। বিগত নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি কম হবে বলে আশঙ্কা করা হয়েছিল, তবে এখন পর্যন্ত পার্লামেন্ট নির্বাচনে বহু সংখ্যক ভোটার অংশ নিয়েছে। আর্থসামাজিক ও নিরাপত্তা ক্ষেত্রে জনমনে অসন্তোষ দেখা দেয়ায় ভোটার উপস্থিতি কম হবে বলে আশঙ্কা করা হচ্ছিল।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়েই চলেছে। আগামী এক মাস পেঁয়াজের বাজার নাজুক থাকতে পারে বলে আশঙ্কা করছে বাণিজ্য মন্ত্রণালয়। এ সম্পর্কে প্রতিক্রিয়াসহ ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদনটি এখন শোনা যাক।
আবারও প্যাঁচ লেগেছে পেঁয়াজ নিয়ে। এক সপ্তাহের ব্যবধানে 50 টাকা কেজির পেঁয়াজ 75 টাকায় উঠে গেছে। বাজারে দাম বেড়েছে চিনি, ভোজ্যতেল, মসুর ডাল সহ সব রকম নিত্য পণ্যের। করোনাকালীন আয় রোজগার কমে যাওয়া গরিব আর সীমিত আয়ের মধ্যবিত্ত ভোক্তাদের জীবন আরো বেশি দুর্বিষহ হয়ে উঠেছে।
লকডাউন গুলো সরকারি চাকরি ছাড়া বেসরকারিতে জানেন যে বেতন অর্ধেক করে দিয়েছিল, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব। সেইখানে যদি এইভাবে দাম বাড়ে তাহলে এই যে আমি তো কিছু কিনতেই পারছি না, আমি তো ওদেরকে বারবার দাম জিজ্ঞেস করে চলে যাই।
বাজারে সবকিছুই তো একটু বাড়তি আছে, দাম সবই মানে ক্রয় সীমার এক্সিড করে যাচ্ছে, আমাদের বাজেটের বাইরে চলে যাচ্ছে।
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের ব্যর্থতার সমালোচনা করে বিরোধী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার ব্যস্ত লুটপাটে, জনগণের দুর্দশার দিকে তাদের খেয়াল নেই,
জনগণের প্রতি তাদের কোনো দয়া মায়া নেই। তাই আজকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, বাজারে সরকারের কোনো নজরদারি নেই, তাদের নজর লুটপাটে।
এই অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয় আজ জানিয়েছে, আগামী এক মাস পেঁয়াজের বাজার পরিস্থিতি নাজুক থাকবে। আর কৃষি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, গ্রীষ্মকালীন পেঁয়াজ বাজারে আসলে এই পরিস্থিতির পরিবর্তন আসবে। সরকারের বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ আজ দুপুরে সচিবালয়ে বাজার পরিস্থিতি নিয়ে এক সভা শেষে সাংবাদিকদের জানিয়েছেন,
ইন্ডিয়ার বেঙ্গালুরু বিশেষ করে অতিবৃষ্টির জন্য ভারতীয় বাজারে যে দাম বেড়ে গেছে সেইটার প্রভাবে কিন্তু বাংলাদেশে পেঁয়াজের দাম ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছেন। একটি আশঙ্কা থেকে যে ভারতে হয়তো দাম আরো বাড়তে পারে বা ইন্ডিয়া যদি পেঁয়াজ বন্ধ করে দেয়, সেরকম আশঙ্কা থেকে দেখা যাচ্ছে তারা আরো বাড়িয়ে দিয়েছেন বলে আমাদের আলোচনায় মনে হয়েছে। তবে আগামী এক মাস একটু পরিস্থিতি নাজুক থাকবে, আপনারা বুঝতেই পাচ্ছেন উৎপাদনের দিক থেকে চিন্তা করলে।
এদিকে জনস্বার্থে পেঁয়াজের শুল্ক প্রত্যাহারের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া অপরিশোধিত সয়াবিন তেল, পাম অয়েল এবং চিনি শুল্ক কমাতেও অনুরোধ করেছে মন্ত্রণালয়। এদিকে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, দেশে এই মুহূর্তে 5 লাখ টন পেঁয়াজ মজুদ আছে, যা দিয়ে আগামী 2.5 থেকে 3 মাস চলতে পারে। তবে বৃষ্টিজনিত কারণে কিছুটা দাম বেড়েছে, তারপরও আমরা চেষ্টা করব যেন দাম সহনীয় মাত্রায় রাখা যায়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। সীমান্তের কাছে ইহুদিবাদী ইসরায়েলের উপস্থিতি মেনে নেওয়া হবে না, ইরানের সুস্পষ্ট ঘোষণা। ফিলিস্তিনি শহীদদের কবরস্থান গুড়িয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী। নির্বাচন কমিশনার মাহবুব আলম তালুকদার মানসিক রোগে আক্রান্ত বলেছেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের। ভারতের হিন্দু মন্দিরের অর্থ সংখ্যালঘু ও বিধর্মীদের কাছে চলে যাচ্ছে বলে বিজেপি নেত্রী সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের অভিযোগ। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.